পলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।
الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে উপস্থিত হয়েছি। পীরের সুন্নাত যে পয়েন্টগুলো, যে মাদানী ফুলগুলো আমাদেরকে ইরশাদ করেছেন উর্দু ভাষায়, সেই পয়েন্টগুলো আমরা সারাংশ কিছু বলার চেষ্টা করব। আসুন শুরুতে দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নেই। তিরমিজি শরীফ কিতাবুল বিতর দ্বিতীয় খণ্ড 28 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 486 আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোয়া আসমান ও জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকে আর তা থেকে কোনো বস্তু উপরের দিকে যায় না যতক্ষণ তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে না নাও। সুবহানাল্লাহি বিহামদিহি। আমাদের উচিত যে কোনো আমল, নেক আমল করা, নেক আমল করার শুরুতে দুরুদে পাক পাঠ করা, শেষে দুরুদে পাক পাঠ করা। কমসে কম নেক আমলের মাঝখানে হোক, শুরুতে হোক, শেষে হোক, একবার তো কমসে কম দুরুদ শরীফ পাঠ করেই নেয়া। কেননা এক্ষেত্রে দেখা যাবে যে কবুলিয়াতের সিলমোহর স্বরূপ এই দুরুদে পাক আমাদের কাজে আসবে। আসুন অনুষ্ঠানের বারাকাতে একবার দুরুদ শরীফ পাঠ করে নি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুরুতেই আলোচনায় যাব। আমাদের সাথে মনোয়ার ভাই রয়েছেন, আমাদের সাথে নাতখা ইসলামী ফয়জুর রহমান ভাই রয়েছেন। ইনশাআল্লাহ তাআলা সময় সময় আমরা কালাম শ্রবণ করার চেষ্টা করব। মনোয়ার ভাই শুরুতেই মাদানী মুজাকারার জামিলুস সুন্নাত যে প্রশ্নের জবাব দিয়েছিলেন সেদিকে যদি আমরা যাই, তাহলে প্রথমেই বলতে পারি যে মানুষ কিভাবে জীবন অতিবাহিত করলে দুনিয়া ও আখিরাতের কামিয়াব হবে। সবাই আমরা চাই দুনিয়াতে কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। কোন মুসলমান সে যদি দুনিয়ার মধ্যে অনেক টাকা পয়সার মালিক হোক, অনেক কিছু মালিক রয়েছে, অনেক তারপরও তার চাই চাই চাই, দুনিয়া চাই চাই, তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি জান্নাতে যেতে চান, তাহলে এক উত্তরে বলে দিবে হ্যাঁ আমি জান্নাতে যেতে চাই। তার কাছে পাথে থাক বা না থাক, পাথের কাজ করুক বা না করুক, সকল মানুষই চায় দুনিয়াতেও কামিয়াবি হোক, আখিরাতেও কামিয়াবি হোক। এমন কি কাজ করলে, আমিরুল সুন্নাত জবাব অবশ্যই দিয়েছেন, আমরা কিছু আনুষঙ্গিক আলোচনা করার চেষ্টা করব। এমন কি কাজ রয়েছে যে কাজের বদৌলতে আমাদের দুনিয়া এবং আখিরাত দুয়োটা, দুনিয়া দুয়োটা জিনিস আমাদের কামিয়াব হবে।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين شيخ طريقة امير السنة اي پوشنر اتطر جه شار اوش جه اتطر دیئے چھن جه تینی را ایک کو تھا بوجیے دیئے چھن جه بیشوٹے نی امرا اس کے مادانی فول جا سروبن کرے سی تارا لکے بھولا چستا کرو جه قرآن ایبا سننا ইসলামের যে মূল ভিত্তি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, কোন মুসলমান যদি চায় যে আমি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হব, তাহলে তাদেরকে শরীয়তের পুঙ্খানুপুঙ্খ বিধান অনুযায়ী আমল করতে হবে। আর শরীয়তের পুঙ্খানুপুঙ্খ বিধানগুলো যখন আমল হবে, তখনই সে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে পারবে। আর এই বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। আজুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো।
পূর্ণরূপে,
সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ণরূপে ইসলামে প্রবেশ করার জন্য বলেছেন।
জি,
এখন 1450 বছর ধরে ইসলামের যে আদর্শ আমাদের মাঝে এসেছে, সেখানে আমরা একটা জিনিসই দেখেছি যে সাহাবাই কেরাম, তাবেঈ, তাবে তাবিন, আউলিয়া কেরামরা, এর মাধ্যমে যে ইসলামের ধারাবাহিকতা, ইসলামের সেই ফোয়ারা আমাদের মাঝে এসেছে, তার মধ্যে একটি বিষয় ছিল যে তারা আইন শরিয়তের উপর আমল করেছে। তারা ইসলামের প্রত্যেকটা বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খ আমলের চেষ্টা করেছেন সাধ্য অনুযায়ী। তো এইভাবে যখন আমরা কোরআন কে পড়ব, বুঝব, হাদিসে পাক পড়ব, বুঝব, ইজমা কিয়াস এই বিষয়ে আমাদের ধারণা থাকবে, তখন আমাদের ঘুম থেকে নিয়ে ঘুমাতে যাওয়া থেকে নিয়ে আবার ঘুম থেকে ওঠা, টোটাল আমাদের সময়টা, এর মধ্যে যখনই আমরা ইসলামী আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করব এবং এর মাধ্যমে কিতাবে বর্ণিত রয়েছে যে যে বান্দা যে ইবাদত করে সেই ইবাদতটা অনেকটা রুটিন অনুযায়ী হয়ে থাকে। যেমন আমরা নিয়মিত খাচ্ছি, পানাহার করি, বিভিন্ন কাজ করি, তো এই বিষয়গুলো আমাদের দেখা যায় রুটিন অনুযায়ী হতে থাকে। তো এই বিষয়গুলোকে ইবাদতে পরিণত করা, আর কিতাবে বর্ণিত রয়েছে যে বান্দার ইবাদতের মাধ্যমে সে কামিয়াব অর্জন করবে ওই সময় যখন এই ইবাদতের মাধ্যমে সে আল্লাহ তাআলাকে পাওয়ার ইচ্ছা পোষণ করবে। যদি তার ইবাদতটা হয় রুটিন অনুযায়ী দৈনন্দিন কাজের মতো, পাস করতেই হচ্ছে করতেই হচ্ছে, তো সেটার মধ্যে কামিয়াব না, বরং আল্লাহকে প্রত্যেক দিন স্টেপ বাই স্টেপ আল্লাহকে পাওয়ার, আল্লাহকে আল্লাহ নৈকট্য অধিক থেকে অধিকতর পাওয়ার আশা আকাঙ্ক্ষা নিয়ে ইবাদত করা। যেমন কোন ব্যক্তি দুই রাকাত নামাজ পড়লো, দুই রাকাত নামাজের মধ্যে দেখা গেল যে সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আরম্ভ করলো, কিন্তু কিছুক্ষণ পড়ার পর দুনিয়াবি চিন্তা চলে আসলো, একাধিকবার চলে আসলো, তার পরবর্তী যে দুই রাকাত নামাজ পড়বে তার এটা থাকবে যে পূর্বে যে আমার দুনিয়াবি চিন্তা এসেছে, এই এখন যে দুই রাকাত নামাজ পড়বো এর মধ্যে কোনো দুনিয়াবি চিন্তা আসতেই পারবে না। পূর্বে দুনিয়াবি চিন্তা এসেছিল, উলামায়ে কেরাম বলেছেন দুনিয়াবি চিন্তা যদি আসে এটাকে ত্যাগ করতে হবে, ত্যাগ করে নামাজের মধ্যে মনোনিবেশ করতে হবে, নামাজের দিকে আল্লাহ ধ্যানটাকে আল্লাহ তাআলার স্মরণটাকে জাগ্রত করতে হবে, তখন সেটা গুনায় পরিণত হবে না। কিন্তু আমরা কি করি, আমরা মানে গাফিল থাকার কারণে দুনিয়াবি চিন্তাটাকে লালন পালন করা আরম্ভ করি নামাজের মধ্যে, তো এরপর দেখা যায় রাকাত ভুলে যাই ইত্যাদি অনেক প্রবলেম দেখা যায়। তো আমার বলার উদ্দেশ্য হলো যে দুনিয়াতে থেকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবির একটি মাধ্যম হলো প্রতিনিয়ত আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য ইবাদত করতে থাকা, ইবাদত করতে থাকা, বুজুর্গানের দিনের তরিকা পদ্ধতি অনুযায়ী আমল করতে থাকা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নতকে ভালোবেসে আমল করতে থাকা, তখনই দেখা যাবে যে আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ অর্জিত হবে। আমরা একটা উদাহরণ দিতে পারি যে এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্রে, আমরা পূর্ব গত অনুষ্ঠানে এটা বলেছিলাম। তো আমরা জানি দুনিয়ার পরীক্ষার মধ্যে 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় থাকে, এই 3 ঘন্টা বা 4 ঘন্টা সময়ের মধ্যে যদি কেউ দেখে যে প্রশ্ন পেপার আমি পারি, এখন কি সে আনন্দে ঘুমিয়ে যাবে? না, সে সচেতনতার সাথে পুরো সময়টাকে কাজে লাগিয়ে সে যে প্রিপারেশন নিয়েছে সেটাকে সে প্রয়োগ করবে এবং সে একটি বছর কি পড়াশোনা করেছে, তার প্রস্তুতি কেমন ছিল সেটা যাচাই হয়ে যাবে কোথায়, পরীক্ষার খাতায়।
পরীক্ষার খাতায়
ঠিক তেমন আল্লাহ তাআলা আমাদেরকে অনন্তকালে জান্নাত দিবে,
সুবহানাল্লাহ।
আর যদি আমাদের ভাগ্য খারাপ হয়, আমল খারাপ হয়, আল্লাহ না করো যদি ঈমান হারায় মৃত্যুবরণ করি, তাহলে অনন্তকালে জাহান্নাম,
জাহান্নাম।
এই একটা আশা অনন্তকালে জান্নাত, আরেকটা হলো অনন্তকালে জাহান্নামের ভয়, এই দুটো বিষয়কে অন্তর স্থাপন করে বান্দাদের কি করতে হবে, যে টাইম শেষ হয়ে যাওয়ার পূর্বে, কখনো 3 ঘন্টা শেষ হলে দুনিয়ার পরীক্ষা টাইম শেষ, 4 ঘন্টা সময় শেষ হলে দুনিয়ার পরীক্ষা সময় শেষ, আমাদের হায়াত যখন শেষ হবে তখন দুনিয়ার পরীক্ষার টাইম
শেষ,
কখনো পুনরায় আমরা ফিরে আসবো
না।
তো এই সময়ের মধ্যে কি করতে হবে, যা ইবাদত করার জন্য আল্লাহ বলেছেন সেটা করতে হবে, যদি এর মধ্যে পূর্বে ঘাটতি থাকে তওবা করে সেটাকে ঘাটতি পূরণ করা যায়, আর ভবিষ্যতে মজবুত নিয়ত করা যে এই ইবাদতগুলো আমার ছুটবে না,
ছুটবে না।
এইভাবে যখন বান্দা ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নাত সুন্নাত সমূহ, মুস্তাহাব এইভাবে সে আদায় করতে থাকবে, পিতামাতার হক, ওস্তাদের হক, শিক্ষকের হক, তারপরে কোরআনুল কারিমের হক আদায় করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের হক আদায় করা, এইভাবে যখন সে তার জীবনকে আল্লাহ তাআলার নৈকট্যের পথে এই ইবাদতগুলির মাধ্যমে ইখলাসের সাথে এগিয়ে নিয়ে যাবে, তখন ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে তাকে দুনিয়া বা আখিরাতে কামিয়াবি দান করবে
ইনশাআল্লাহ তাআলা। মানে আমরা এক কথায় যদি প্রকাশ করতে চাই তাহলে বুঝতে হবে যে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্যের মধ্যেই দুজাহানের কামিয়াবি রয়েছে, দুজাহানের কামিয়াবি রয়েছে। এখানে অন্য কারো আনুগত্য, অন্য কোন জিনিসের প্রতি আমাদের ভরসা করা, দুনিয়া 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 শুধু চাই চাই চাই, অন্যকে ঠকাবো কিভাবে, একজনকে আরেকজনকে মারবো কিভাবে, চোখ রাঙিয়ে কথা বলবো কিভাবে, কারো জমি জমা আত্মসাৎ করবো কিভাবে, টাকা পয়সা আত্মসাৎ করবো কিভাবে, এ ধরনের কাজ, অর্থাৎ দুনিয়ার মধ্যে যে কাজগুলো হচ্ছে এখন অহরহ, যে দুর্নীতিবাজ রয়েছে, দুর্নীতি করে থাকে, যারা টাকা আত্মসাৎ করে থাকে, যারা এতিমের হক নষ্ট করে থাকে, যারা গরিবকে ঠকিয়ে থাকে, যারা আপনার কাজ করে তার ঘাম শুকানোর আগে তাদের পাওনা পরিশোধ করার কথা কিন্তু পরিশোধ করে না, এই সকল কাজ যারা করে থাকে, যারা কাজে ফাঁকি দিয়ে থাকে, মালিককে ঠকিয়ে থাকে, তো এই ধরনের কাজ যারা করে থাকে তারা তো দুনিয়ার মধ্যে কামিয়াবি তো কিছুক্ষণ সময়ের জন্য মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু আদৌ এই কামিয়াবি কামিয়াবি নয়।
এই বিষয়ে কিন্তু বাপু কিতাবে বর্ণিত রয়েছে যে তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাদের জন্য
যথেষ্ট হবে।
এখন দিনকে খাঁটি করা, সাহাবাই কেরামদের অনেকের জীবনের মধ্যে হাজার হাজার রাকাত নফল নামাজের ঘটনা নেই,
আচ্ছা,
কিন্তু তাদের দিনের মধ্যে যে অটলতা,
অটলতা ছিল,
তাদের কাজের মধ্যে ইখলাস, তাদের যে তাকওয়ার বর্ণনা, এটা পৃথিবীর মধ্যে বিরল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, আল্লাহ তাআলার ভয়, এগুলো অতুলনীয় ছিল। তো তারা দিনকে খাঁটি করতেন, তাদের এই দিন ইসলামের মধ্যে মিথ্যাকে তারা বাদ দিয়েছেন, তারা প্রতারণাকে বাদ দিয়েছেন, তারা ধোকাকে বাদ দিয়েছেন, তারা ব্যবসায়ের মধ্যে মাল মিশ্রণ করাকে বাদ দিয়েছেন, তারা দুধে পানি মিশ্রণ করাকে বাদ দিয়েছেন, তারা ঘরের মধ্যে স্ত্রীর হক না আদায় করা থেকে তারা বাঁচতেন, তারা নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াতেন যে যদি আগুন লেগে যায় ঘরের মধ্যে তাদের কোনো খবর থাকতো,
নির্বিদ্ধ হয়ে যেত নামাজে দাঁড়িয়ে, তাই তীর ছুটানোর জন্য নামাজে দাঁড়িয়ে যেত।
তো এইভাবে তারা যখন তাদের দিনকে খাঁটি করেছে, তখন তারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে সহজে পেরেছে। যেই কাজটা যদি আমরাও এখন বাস্তবায়ন করি, যে আমরা যেই কাজটা করব, যে আমার এইভাবে যদি সারাক্ষণ চিন্তা করি ইসলামে প্রবেশ করতে হবে, ইসলামে প্রবেশ করতে হবে, তাহলে হয়তো আমরা
জি আমার দাদা মুসলমান, আমি
মুসলমান, আমার দাড়ি আছে, পাগড়ি আছে, আমি তো আছি মুসলমানের ঘরে, কিন্তু এইভাবে না, আমি যে কাজটা করতে যাব সেই কাজটার মধ্যে হারাম কি হালাল কি, এই বিষয়টা, এই কনসেপ্টটা যদি আমি কোন ভালো ওলামাই কেরামের কাছ থেকে জেনে আমি নিয়ে থাকি, তাহলে আমার প্রত্যেকটা কাজের মধ্যে দেখতে হবে যে এই আমার নবীর সুন্নত আর এই হলো নবীর সুন্নতের বিপরীত কাজ,
বিপরীত,
তাহলে নবীর সুন্নত অনুযায়ী চললে সেটা ইবাদত হয়ে যাবে, আর সুন্নতের বিপরীত চললে সেটা গুনাহে পরিণত হবে। তো এই জন্য যে বিষয়টা, আমাদেরকে প্রত্যেকটা কাজ এইভাবে সারাক্ষণ চিন্তা করার প্রয়োজন নেই, আমি যে কাজটা যখন করতে যাব সেই কাজ সম্পর্কে শরীয়ত আমাকে এই কাজটা করার কি হুকুম দিয়েছে সেই বিষয়টাকে জেনে যদি আমল করি, তাহলে ইনশাআল্লাহ কামিয়াব।
সাহাবাইকে আমরা কামিয়াব হয়েছেন, সাহাবাইকে আমার কথা বলেই ফেলেছেন, এজন্যই তো তাদেরকে আপনার আকাশে তারকা সমতুল্য বলা হয়। তাদেরকে, যাদের একজনকে তোমরা যদি অনুকরণ অনুসরণ করো তাহলে পথ পেয়ে যাবে, সিধা রাস্তা পেয়ে যাবে। তো আমরা সাহাবাই কেরাম আলোচনা, আপনার আউলিয়া কেরামের আলোচনাও করবো ইনশাআল্লাহ, আজকের প্রশ্নের মধ্যে রয়েছে মাদানী মুজাকারার মধ্যে, কিন্তু যে এই দুনিয়ার কামিয়াবি আখিরাতের কামিয়াবি, সেজন্য এই পাঠগুলো আবারও একটু বলে দিতে চাই যে আমরা যারা দুনিয়াকে লালন পালন করি, দুনিয়ার মধ্যে বলে থাকি যে আরে দুনিয়া হলেই সবকিছু হবে, না, দুনিয়ার মধ্যেই কামিয়াবি নয়। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়ার মধ্যে যদি আমরা নেক আমল না করি, আমরা যদি বদ আমলের মধ্যেই থেকে থাকি, তাহলে আমরা আখিরাতের মধ্যে কামিয়াব অর্জন হতে পারবো না। আমাদের আখিরাতের প্রথম ঘাঁটি কিন্তু কবর, কবরের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন প্রশ্নপত্র ফাঁস হলে তার কারাদণ্ড হচ্ছে, তার অনেক কিছু হচ্ছে, প্রশ্নপত্র ফাঁস হলে সে পাস করে, অনেকে অনেক ভালো নাম্বার পায়, কিন্তু মহান রব্বুল আলামিন কিন্তু কোরআনের যে প্রশ্ন, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ফাঁস করে দিয়েছেন,
জানিয়ে দিয়েছেন।
জানিয়ে দিয়েছেন আমাদেরকে, অনেক আগেই জানিয়ে দিয়েছেন যে কি প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নের জবাব কি আমরা রেডি করেছি কিনা, সেই প্রশ্নের জবাব আমরা কবরের মধ্যে দিতে পারবো কিনা, সেই কনফিডেন্স আমার আছে কিনা, আমার যে কাজ, আমার যে কর্ম, আমার যে চলা, আমার যে মানুষের সাথে কথা বলা, আমার যে কাজকর্ম রয়েছে, আমার যে আখলাক চরিত্র রয়েছে, যা কিছুই থাকুক না কেন, যা কিছুই আছে, আমরা এর বদৌলতে, এর মাধ্যমে আমরা দুনিয়ায় যে বসে যে কাজকর্ম করছি, এই কাজকর্মগুলো আখিরাতের জন্য হচ্ছে কিনা, কবরের প্রস্তুতি হচ্ছে কিনা, কবরের প্রশ্নগুলো আমাকে জবাব দিতে পারবে কিনা, কবরের প্রশ্নগুলো আমার থেকে প্রশ্নের জবাবটা আসবে কিনা, এই জিনিসটা আমাদের দেখা উচিত, বোঝা উচিত এবং বিশেষ করে চিন্তা ভাবনা করা উচিত। আখিরাতে চিন্তা ভাবনা করাও 60 বছর নফল ইবাদত চেয়ে উত্তম। সংক্ষিপ্ত সময়, অল্প সময়, একদম অল্প সময়, অল্প সময় কতটুকু সময়, অল্প সময় চিন্তা ভাবনা করা কি জন্য, আখিরাতের ব্যাপারে, আমার কবরের অবস্থা কি হবে, আমার আখিরাতের অবস্থা কি হবে, আমি কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, হালাল হারাম, জায়েজ নাজায়েজ এগুলো বেছে বেছে চলছি কি চলছি না, এই একটু চিন্তা ভাবনা করার দ্বারা 7 বছর বেরিয়া আমরা নামাজ আদায় করছি, লোক লোকপ্রিয় হয়ে যাচ্ছে, লোক দেখানো হয়ে যাচ্ছে, রোজা পালন করছি, লোকপ্রিয় হয়ে যাচ্ছে, লোক দেখানো হয়ে যাচ্ছে, আর লোক দেখানো ইবাদত কালকে আমাদের দিন ওই ব্যক্তির মুখে ছুরে মারা হবে এবং এই ব্যক্তির কোনো কাজে আসবে না সেই আমল। প্লিজ তামি ভাইয়েরা, এই কাজ আসবে না কোনো। তো সেজন্য কবরের প্রশ্নের কথা আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে কবরের জন্য আমরা কতটুকু প্রস্তুতি আমরা নিতে পেলাম, সেই 60 বছর নফল ইবাদত বেরিয়া লৌকিকতা ছাড়া ইবাদত করেছে উত্তম হচ্ছে আখিরাতের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা। সেই আখিরাতের ব্যাপারে আমরা একটু চিন্তা যদি করতে পারি, বিশেষ করে আমির রাসূলুল্লাহ দামাত বরকাতুন আলিয়া মাদানী ইনআম দিয়েছেন, নেক কাজ দিয়েছেন 72টি ইসলামী ভাইদের জন্য এবং 63টি ইসলামী বন্ধের জন্য। এর মধ্যে আখিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য অনেকগুলো প্রশ্নবলী আকারে কিছু প্রশ্ন দিয়েছেন, কিছু কথা লিখে দিয়েছেন ওখানে। যেমন আপনাকে প্রশ্ন করবে ওই মাদানী ইনআম নেক কাজ রিসালা, আপনাকে প্রশ্ন করে আপনি কি আজকের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন কি? যখন আপনি এভাবে চিন্তা করবেন অটোমেটিক্যালি আপনার আখিরাতের চিন্তা হয়ে গেল, সওয়াবও হলো। পাশাপাশি আপনি যদি না পড়ে থাকেন তাহলে আগামী দিন পড়ার জন্য আপনার মধ্যে মন মানসিকতা সৃষ্টি হবে। এর মধ্যে প্রশ্ন করবে আপনাকে, আপনি কি আজান ও ইকামতের জবাব দিয়েছেন, আপনি কি সূরা ইখলাস, তাসবিহে ফাতিমা, আয়াতুল কুরসি এগুলো পাঠ করেছেন, আপনি কি মিথ্যা গীবত চুগলখুরি থেকে বেঁচে থেকেছেন, আপনি কি মুসলমানদেরকে সালাম দিয়েছেন, এভাবে করে অনেকগুলো প্রশ্ন, 72টি প্রশ্ন রয়েছে এর মধ্যে। এই 72টি প্রশ্ন একজন মানুষকে নেককার বানানোর জন্য আমির আলী সুন্নাহ দামাত বরকাতুন আলিয়া পুস্তিকা আকারে দিয়ে দিয়েছেন, যা মানুষের জন্য এটা যদি ডেইলি পূরণ করে, কেউ ডেইলি ফিল করে, নিজের হিসাব নিজের কাছে রাখে যে আমি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়লাম কিনা, প্রত্যেক দিন যদি ফিল করে তাহলে মাস শেষে সে নিজের আমলের হিসাবটা নিজেই দেখতে পারবে, আমি এই মাসে কতদিন আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলাম, অটোমেটিক্যালি সে বুঝতে পারবে। আর যদি কম হয়ে যায়, কমতি হয়ে যায় তাহলে বেশি করার নিয়ত করে নিবে, আর যদি বরাবর হয়ে যায় মারহাবা, এর মধ্যে নফল ইবাদত তাহাজ্জুদ ইশরাক তাস এগুলো পড়ারও মধ্যে জেহেন হবে, মনোযোগতা হবে, আগ্রহী হবে। তো সেজন্য পরামর্শ দিব যে আমরা এই নেক কাজ রিসালা, মাদানী নামাতের রিসালা, আমরা এটা নেই মাক্তাবাতুল মদিনা থেকে, আমরা এটা তো 92 মাদানী নামাত, ছাত্রদের জন্য 92 মাদানী নামাত, এটা জামিয়াতুল মদিনা ছাত্রদের জন্য এটা 92 মাদানী নাম, আর ইসলামী ভাইদের জন্য 72 মাদানী নাম রয়েছে, এরপরে ইসলামী বন্ধুদের জন্য 63 মাদানী নাম। তো এর উপর আমরা আমল করি ইনশাআল্লাহ তাআলা, তাহলে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির একটা মাধ্যম এই মাদানী আম নেক কাজ নামক রিসালা ইনশাআল্লাহ তাআলা আমাদের কাজে দিবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ফয়জুর রহমান অনেকক্ষণ ধরে বসে আছেন, আমরা ফয়জুর রহমানের কাছে যাব, কিছু কালাম আমরা শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليه হাবিব নয়নের তারা নামে মোহাম্মদ মনের উজালা নামে মোহাম্মদ নয়নের তারা নামে মোহাম্মদ মনের উজালা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহামহিম আল্লাহ তাআলা মোহামহিম আল্লাহ তাআলা মোহামহিম আল্লাহ তাআলা মোহামহিম আল্লাহ তাআলা সবখানে লিখেছেন নামে মোহাম্মদ সবখানে লিখেছেন নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌলত যদি চাও উভয় জহানের 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 পড়ো বজিফা নামে মোহাম্মদ পড়ো বজিফা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ খলিল মূসা ঈসা নূহ খলিল মূসা ঈসা নূহ খলিল মূসা ঈসা নূহ খলিল মূসা ঈসা সবার আকা নামে মোহাম্মদ সবার আকা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরে মিজান ফুল সিরাতে হাশরে মিজান ফুল সিরাতে হাশরে মিজান ফুল সিরাতে হাশরে মিজান ফুল সিরাতে দিবে স সহারা নামে মোহাম্মদ দিবে সহারা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিল রযবীর হৃদয়ের মাঝে জামিল রযবীর হৃদয়ের মাঝে জামিল রযবীর হৃদয়ের মাঝে জামিল রযবীর হৃদয়ের মাঝে এসে গেথে যাক নামে মোহাম্মদ এসে গেথে যাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়নের তারা নামে মোহাম্মদ মনের উজালা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলা হাবিব
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। পরবর্তীতে একটি পয়েন্ট যেটা আমির সুন্নাত বয়ান করেছিলেন, প্রশ্ন করা হয়েছিল ওলির পরিচয় কি। খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু একজন ওলি আল্লাহ তাআলার বন্ধু, ওলি মানে আল্লাহ তাআলার বন্ধু, ওলি আল্লাহ আল্লাহ তাআলার বন্ধুর পরিচয় কি।
ওলি মানে আল্লাহ তাআলার, মানে ওলি মানে বন্ধু, দোস্ত, ইয়ার, ফ্রেন্ড, অনেক ভাষায় অনেক ভাবে আখ্যায়িত করা হয়। তো এই বিষয়টাকে সংজ্ঞায়িত করার পূর্বে বলবো যে আমাদের দুনিয়ার নেচার কি।
জি,
বন্ধু বন্ধুর রঙে রঙিন হয়। এক বন্ধুকে দেখলে তার অপর বন্ধুদের অবস্থা অনুমান করা যায়,
অনুমান করা যায়।
তো এখানে হলো আল্লাহ তাআলার বন্ধু যারা, তাদেরকে ওলি বলা হয়। তো ওলির সংজ্ঞা বিভিন্ন ওলিরও বিভিন্নভাবে করেছেন, আর ওলামা একরাম এটাকে বিভিন্নভাবে করেছেন। সংক্ষেপে বলা যায় যে ওলি ওই ব্যক্তি যার ফরজ এর মধ্যে নিয়মিত সে আদায় করে, ওয়াজিবাত গুলো সে পুঙ্খানুপুঙ্খ আদায় করে, তার সুন্নাতের মধ্যে পরিপূর্ণ আমল থাকে, এমনকি সে মুস্তাহাব কাজগুলো ছাড়ে না,
ছাড়ে না,
আমল করে।
তাফসীরে সিরাতু জিনানের মধ্যে আপনার এই ওলি কাকে বলে আসছে, খুব সুন্দরভাবে লিখেছেন, আল্লাহর ওলি সেই যে ফরজসমূহ আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে এবং আল্লাহ তাআলার অনুগত্যে লিপ্ত থাকে, আর তার অন্তর আল্লাহ তাআলার মহত্বের নূরে মারিফাতে ডুবে থাকে। যখন দেখে কুদরতে ইলাহির দলিলাদি দেখে, এবং যখন সে শুনে আল্লাহ তাআলার আয়াতই শুনে, আর যখন বলে তখন আপন রবের সানা অর্থাৎ প্রশংসা সহকারে বলে, যখন নড়াচড়া করে তখন আল্লাহ তাআলার অনুগত্য করে, আর যখন চেষ্টা করে তখন সেই কাজের চেষ্টা করে যাতে আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম হয়।
সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলা জিকির থেকে কখনো উদাসীন হয় না এবং অন্তর্চক্ষু দ্বারা খোদা ছাড়া আর কাউকে দেখে না, এটাই আউলিয়াদের গুণ। বান্দা যখন এই অবস্থায় পৌঁছে তখন আল্লাহ তাআলা তার ওলি ও সাহায্যকারী হয়ে যায়।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম এর মধ্যে আরো বর্ণনা করেছেন যে ওলি ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহ তাআলার স্মরণ হয়।
আল্লাহ আল্লাহ তাআলাকে স্মরণ।
এখন তো বর্তমানে আমাদের যে পরিস্থিতি, এর মধ্যে অনেকে অনেক বেশ ধারণ করে সমাজের মধ্যে বিচরণ করে, আর মানুষ এক শ্রেণী তাদের স্বার্থকে
স্বার্থকে বজায় রাখার জন্য বা স্বার্থ সিদ্ধির জন্য তাদেরকে ওলি বলে বেড়ায়, যাতে তারও ভক্ত কিছু বেড়ে যায়। তো ওলি ওই ব্যক্তি যার দ্বারা কখনো শরীয়তের খেলাফ কাজ হবে না,
শরীয়তের খেলাফ কাজ হবে না।
এমনকি এক আল্লাহর ওলি বলেছেন, যদি কেউ আকাশ দিয়ে উড়ে যায়,
জি,
তার মধ্যে সুন্নত ছুটে যায়,
জি,
তো তাকেও তোমরা ওলি বলো না। আচ্ছা, আর ওলির বিষয়ে আরো এখন বর্তমান সিচুয়েশনে কিছু বলা যায়, কারণ দেখা যায় যে নবীর বংশকে অবমাননা করে তাকে ওলি মনে করে।
আচ্ছা,
তো আমাদের বুঝতে হবে যে ওলি হওয়ার শর্তগুলি কি,
শর্তগুলো কি,
যে ওলি হওয়ার জন্য নবী প্রেম তো শতভাগ প্রয়োজন,
শতভাগ প্রয়োজন।
যদি কেউ নবী প্রেম ব্যতীত ওলি হতে যায়, তাহলে আমাদের বুঝতে হবে ওলি তো হবে শয়তানের, আল্লাহ তাআলার নয়।
না,
তো নবী প্রেম তো কখন আমাদের ভাগ্যে জুটবে, যখন নবীর আল পরিবার পরিজনকে ভালোবাসা আমাদের অর্জিত হবে। তো আহলে বাইত নবী পরিবার, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদ্বয়কে ভালো না বেশে নবীর ভালোবাসা অর্জন হবে, এটা তো অসম্ভব বিষয়। আচ্ছা, তারপরে প্রত্যেক সাহাবাই কেরাম জান্নাতি,
সুবহানাল্লাহ, বেশক
তাদের মধ্যে থেকে যাকে অনুসরণ করব আমরা হেদায়েত পেয়ে যাব। তো সাহাবাই কেরামদের মধ্যে যদি বলে যে সবাইকে মানে একজনকে মানে না, এই যে তুমি যে মানো না, এটাকে তুমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার এই কথার প্রেক্ষাপটে কোন স্বীকৃতি দিয়ে গেছেন
না,
যাকে আমরা বলবো সাহাবাই কেরাম সে নিঃসন্দেহে জান্নাতি। তো সাহাবাই কেরামদের সবাইকে মানে সবাইকে মানতে হবে, আহলে বাইতদেরকে পুঙ্খানুপুঙ্খ ভাবে আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহর রাসূল যেভাবে ভালোবাসতে বলেছেন সেভাবে ভালোবাসতে হবে। এইভাবে যখন ইসলামের এই বিধানগুলো এবং তাদের এই পবিত্র আত্মাদের যে অক্লান্ত পরিশ্রমের বদলতে ইসলাম পেয়েছে, তো তাদেরকে যখন আমরা মানবো, জানবো, তাদের পথ নির্দেশনা অনুযায়ী চলবো, তখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হতে পারবো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বর যখন অন্তরে থাকবে, তখন অতি সত্বর আল্লাহ তাআলা আমাদেরকে তার বন্ধু বানিয়ে নেবেন।
জি,
আর যখন আমাদেরকে তার বন্ধু বানিয়ে নেবেন, তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে তার অনন্তকালে জান্নাতে প্রবেশের সুসংবাদ জানিয়ে দিবেন, সেটা হোক আল্লাহ রাসূলের মাধ্যমে হোক ইন্তেকালের পরে। তো আমরা বলতে পারি যে এই বর্তমান সময়ে যাকে তাকে দেখে আমরা ওলি নির্ধারণ করতে যাব না। আমির রাসূলের একটা মাদানী ফুল এটা যে আল্লাহ তাআলা ওলিদেরকে সাধারণের মধ্যে গোপন রাখেন, তো সাধারণের মধ্যে গোপন রাখেন। তো আমাদের সমাজের মধ্যে হতে পারে অনেক আল্লাহর ওলি, এটা বলে ওলামায়ে কেরাম এটা বলেন যে যে কোন মুসলমানকে তুচ্ছতা ছিলেন নজরে দেখো না, তাকে নিজের থেকে তুচ্ছ মনে করো না, হতে পারে তার এমন কোন কর্ম আছে যেটার কারণে সে আল্লাহ তাআলার নৈকট্যধারী বান্দা হয়ে আছে, তুমি জানো না। তো এই জন্য আমাদের উচিত প্রত্যেকটা মুসলমানকে সম্মান করা,
জি,
এবং আমার মাধ্যমে যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়, তাদের মাধ্যমে যাতে আমি ক্ষতিগ্রস্ত না হই সেদিকে খেয়াল করা, আর প্রত্যেক মুসলমানদের সাথে ভালো ব্যবহার করাতে হতে পারে সে আল্লাহর ওলি।
জি,
তো আমরা আরো এক বাক্যে বলতে পারি যে এই ফিতনার জামানার মধ্যে যেই মহান ব্যক্তির বদৌলতে সারা দুনিয়া 200টা দেশের অধিক দেশে কোরআন এবং সুন্নাতের সঠিক ইসলামের যে আদর্শ সেটা পৌঁছে যাচ্ছে, যার প্রশংসা খোদ ওলামায়ে কেরাম করে,
সুবহানাল্লাহ,
যার প্রত্যেকটা কাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এর মধ্যে হয়ে থাকে, যাকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে যায়, আমরা যদি এই যে আপনি বললেন সিরাতুল জিনান এর রেফারেন্সে আমি কিছু বললাম, তো এই যে বিষয়গুলো যদি সব গুণগুলো আমরা একত্রিত করি, তাহলে এই জামানার মধ্যে আলহামদুলিল্লাহ শেখাতে আমিরুল সুন্নাতকে যদি দেখে, তাহলে এই গুণগুলো সবকিছু আলহামদুলিল্লাহ আমিরুল সুন্নাতে পাওয়া যাবে,
পাওয়া যাবে আলহামদুলিল্লাহ।
তো আল্লাহ তাআলা কবুল করুক আমিরুল সুন্নাতকে, যার বদলে আজকে মাদানী চ্যানেল আজকে আমরা বসে আছি।
জি,
তো আল্লাহর ওলি খুঁজতে যাওয়া আমাদের কাজ নয়, বরং নিজেকে ওলি হিসেবে পরিগণিত করার জন্য শরীয়তের উপর আমল করা এটা আমাদের উদ্দেশ্য।
জি, একবার বাবা ফরিদুদ্দিন মাসউদ গঞ্জে শাকর রহমতুল্লাহ আলাইহি,
জি,
অনেক বড় আল্লাহর ওলি, ওনার দরবারে এক মহিলা আসলেন, এসে বললেন যে আমার তিনটি কন্যা সন্তান রয়েছে, যে বিবাহ দিব, আমাকে কিছু সাহায্য করেন।
আল্লাহু আকবার।
তো ফরিদুদ্দিন মাসউদ গঞ্জে শাকর রহমতুল্লাহ আলাইহি উনি ওনার খাদিমকে বললেন যে যা কিছু দরবারে আছে ওনাকে
দিয়ে দাও,
দিয়ে দাও। তো খাদিম সাহেব এসে বললেন যে হুজুর, দরবারে আজকের মতো দেয়ার মতো কিছু নেই, ওই মহিলা সে কান্নাকাটি শুরু করে দিল যে আমার কি হবে, আমি আসলাম সাহায্যের জন্য এত দূর থেকে। তখন খাদিমকে বললেন যে ওই যে বাহির থেকে একটু মাটি ঢিলা নিয়ে আসো। তো নিয়ে আসা হলো, আর এই আল্লাহর বলি ফরিদুদ্দিন মাসউদ গান্ধী শাকর রহমতুল্লাহ আলাইহি উনি সূরা ইখলাস জোরে জোরে পাঠ করলেন,
কুল হুয়াল্লাহু আহাদ,
পাঠ করে ওই মাটি ঢিলায় ফুঁক দিলেন, আর ফুঁক দেওয়ার সাথে তো স্বর্ণ হয়ে গেল।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ও মহিলাকে দিয়ে দেয়া হলো, মহিলা বাড়িতে গিয়ে সেও একটা মাটি ঢিলা নিল,
বনে তো অনেক মাটি ঢিলা এনেছে,
মাটি ঢিলা নিয়ে উনি সূরা ইখলাস পরে ফুঁক দেওয়া শুরু করলো, অনেকবার ফুঁক দেওয়া শুরু করলো, তিন দিন আমল করলো। তিন দিন আমল করার পরে দেখে কাজ হয় না, তখন আবার ওই বাবা ফরিমাস ওদ গান্ধী শেখর আমাদের দরবারে গিয়ে বলে, হুজুর আপনি সূরা ইখলাস পরে ফুঁক দিলেন স্বর্ণ হয়ে গেল, আমি তিন দিন যাবত ফুঁক দিচ্ছি আমার কিন্তু স্বর্ণ হলো না,
কাজ হচ্ছে না।
বললেন যে তুমি পড়ছো ঠিকই, কিন্তু সেই জিব্বা তো ফরিদুদ্দিন মাসুদের জিব্বা না।
আল্লাহু আকবার,
আল্লাহর ওদের শান ও মান কি রকম ছিল। আসলে আল্লাহর ওলি যারা হন, আল্লাহর ওলিদের অনেক শান মান থাকে, অনেক মান মর্যাদা থাকে, অনেক ক্ষমতা থাকে। এজন্য আল্লাহর ওলিদের কাছে যাওয়া দরকার, আল্লাহর ওলিদের সান্নিধ্যে থাকা দরকার।
আল্লাহ আল্লাহ কিয়ে জানে সে, আল্লাহ না মিলে আল্লাহ ওয়ালে হে জো, আল্লাহ সে মিলা দে
আমাদের সমাজের মধ্যে। যদি সাধারণ ভাবে একটা এক্সাম্পল দেই আমরা, যেহেতু উদাহরণ দিলে মানুষ বুঝে ভালো, চেয়ারম্যান সাহেব বলেন, এমপি সাহেব বলেন, ওনার কাছে যেতে হলে ওনার পিএস এর ধর্ণা ধরতে হয়, একজন মন্ত্রীর কাছে যেতে ওনার পিএস এর ধর্ণা ধরতে হয়, পিএস এর কাছে যেতে হয়, পিএস এর কাছ থেকে ই নিয়ে পিএস এর মাধ্যমে যেতে হয়। তো দুনিয়ার রীতি এরকমের, আল্লাহ তাআলাকে পেতে হলে একটা ওসিলা তালাশ করতে হয়, আর ওসিলা হচ্ছে আল্লাহ ওলিগণ। আল্লাহর ওলিদের দরবারে না গিয়ে আমাদের চারা নাই, আল্লাহর ওলির দরবারে যেতেই হবে আমাদের, আল্লাহর ওলিদের দরবার ছাড়া আমরা যাব কোথায়। কিন্তু আল্লাহর ওলি যেভাবে মনোয়ার ভাই বললেন যে ঠিকমতো আল্লাহর ওলি চিনে যেতে হবে, না চিনে গেলে আমাদের অবস্থা ওই রকম আর থাকবে না যেরকম হওয়ার ছিল আর কি। তো আল্লাহর ওলিগণের কাছে অনেক সময় দেখা যায় যে কারামত, এই যে বাবা ফরিদুদ্দিন মাসউদ গান্ধী শাকর রহমতুল্লাহ, এটা তার কারামত ছিল, কিন্তু মহিলা কিন্তু করলো, মহিলা হলো না, ঠিক না? এই কারামতের মাধ্যমে উনি মাটিকে স্বর্ণ বানিয়ে দিলেন। তেমনি ভাবে বলা হচ্ছে একবার পারস্য যুদ্ধে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইসলামী সৈন্যবাহিনীর সিপাহ সালার ছিলেন,
সাহাবিয়ে রসুল
ছিলেন, পথিমধ্যে 10 দল নদী অতিক্রম করার প্রয়োজন হলো, কিন্তু কোন নৌকা ছিল না, এই নদী যে পার হবেন কোন নৌকা ছিল না। তিনি সৈন্যবাহিনীকে নদীতে হাঁটার আদেশ দিলেন, আর নিজে নিজে সবার আগে আগে কিছু দোয়া পাঠ করতে লাগলেন, হাঁটা শুরু করলেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
লোকেরা পরস্পর নিজেদের কথা বলতে বলতে অশ্ব আরোহীরা ঘোড়ার উপর, উষ্ট্র আরোহীরা উটের উপর, পদাতিক বাহিনী পায়ে হেঁটে নিজ নিজ মানাবর্ষ নদীর উপর এমন ভাবে হাঁটতে লাগলো যেন কোনো ময়দানে কাফরা নেই হাঁটছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো কেমন কারামত ছিল।
আল্লাহ,
আমাদের বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহফরান রহমতুল্লাহ আলাই, ওনারাও বলা হচ্ছে যে নদী কিভাবে পার যায় না, আমাদের উপর হয়ে নদী পার হয়েছেন। খানজাহান রহমতুল্লাহ আলাই কুমিরের পিঠে চড়ে আসলেন, কুমিরের তো ধর্ম হচ্ছে মানুষ খেয়ে ফেলা, কিন্তু আল্লাহ ওলিকে উনি খেলেন না, ভক্ষণ করলেন না। তো এই ধরনের আল্লাহর ওলিদের কাছে আমাদের যাওয়া উচিত, আল্লাহর ওলিদের দোয়ার বদৌলতে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। একবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহা, ইনি খুব নেককার, পরহেজগার, মুত্তাকি এবং আশিকা, খুব মানে রমণী ছিলেন, এমন রমণী যার তাজকিরাতুল আউলিয়ার মধ্যেও এসেছে ওনার তাজকিরা। ওনার এমন ইবাদতকারিনী ছিলেন, নেককার, খোদাবেদী সমৃদ্ধ মহিলা ছিলেন, দিনে রোজা রাখতেন এবং কোরআনে কারিমে তেলাওয়াত করতেন। তার সামনে কেউ জাহান্নামের আলোচনা করলে তিনি খোদাবেদীর কারণে বেহুশ হয়ে যেতেন।
তিনি খালি পায়ে বাইতুল্লাহ শরীফে হজ করেছেন, খালি পায়ে। কেমন উত্তপ্ত মরুভূমি থাকে, উত্তপ্ত জায়গা থাকে, রৌদ্র, প্রখর রৌদ্র থাকে, এর মধ্যে খালি পায়ে হজ করা এটা চারটিখানি ব্যাপার না। এখন তো অনেক সিস্টেম করা হয়েছে, তাওয়াফকালীন সময়ে উপর থেকে ঝর্ণা মাধ্যমে পানি ছিটানো হয়, ফ্যান রয়েছে, এসির বাতাস রয়েছে, যাতে করে মানুষ ঠান্ডা অনুভব করে। তৎকালীন আমলে এত ই ছিল না, তাবেঈ বুজুর্গ, তাবেঈ মহিলা, এই হযরত রাবেয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা, তিনি অধিকার ইবাদত ও রিয়াজত করতেন। ঘুমের যখন ভাব আসত, প্রাদুর্ভাব হলে, তখন তিনি ঘরের মধ্যে হাঁটাহাঁটি শুরু করতেন। নিজেকে নিজে বলতেন, রাবেয়া এটাও কি ঘুম? এটাতে এমন কি স্বাদ রয়েছে? ছাড়ো একে, কবরে আরাম করে দীর্ঘ সময়ের জন্য ঘুমিও। আজ তো তোমার বেশি ঘুম আসেনি, কিন্তু আগামীকাল বেশি আসবে। হিম্মত করো, নিজের রব তালাকে সন্তুষ্ট করে নাও। তিনি রহমতুল্লাহ আলাইহি 50 বছর এভাবে অতিবাহিত করে দিয়েছেন, না কখনো বিছানায় সোজা হয়েছেন, না কখনো বালিশে মাথা রেখেছেন, এমনকি এভাবে তিনি ইন্তেকাল করেন। বর্ণিত রয়েছে, এক চোর এই রাবেয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা এনার ঘরে আসলো চুরি করার জন্য। এসে দেখতে পেলো এদিকে সেদিকে, এদিকে সেদিকে ঘোরাঘুরি করে দেখতে পেলো একটি খালি বদনা ছাড়া আর কিছু নাই, বদনি। আগের দিনে বদনি থাকতো, এটা দিয়ে অজু করতেন না, পানি নিয়ে অজু করতেন। যখন সে কিছু পায়নি, তখন ওই চোর বের হয়ে যাওয়ার জন্য উদ্যত হলো, তখন রাবেয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা বললেন, তুমি যদি চালাক হও এবং সাবধানে চোর হয়ে থাকো, তবে কোনো কিছু নেওয়া ছাড়া যাবে না, অবশ্যই কোনো কিছু নিয়ে যাবে। সে বললে, কোনো কিছুই নেই, আমি কি নিব, কিছুই তো পাইনি। তো তিনি রহমতুল্লাহ আলাইহি বললেন, হে গরিব ব্যক্তি, এই বদনাদার অজু করে ঘরে প্রবেশ করো এবং দুরাকাত নামাজ আদায় করো। এখান থেকে কিছু না কিছু না নিয়ে যাওয়া যাবে না, কিছু না কিছু নিয়েই যাবে তুমি। সে তার বলাতে অজু করলো এবং নামাজের জন্য দাঁড়ালো। তখন হযরত সাইয়েদুনা রাবেয়া বসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা এভাবে দোয়া করে, হে আল্লাহ, হে আমার আকা ও মাওলা, এই ব্যক্তি আমার নিকট এসেছে কিন্তু সে কিছুই পায়নি, এখন আমি তাকে তোমার দরবারে দাঁড় করিয়ে দিয়েছি, তাকে তোমার দয়া অনুগ্রহ থেকে বঞ্চিত করো না। যখন সে নামাজ থেকে অবসর হলো, তখন তার ইবাদতের স্বাদ অনুভূত হলো, ওই চোরের মধ্যে ইবাদতের স্বাদ অনুভূত হলো, ইবাদত করার যে স্বাদ, এই স্বাদটা অনুভূত হলো তার মধ্যে। এবং সে রাতের শেষ প্রহর পর্যন্ত ইবাদতে লিপ্ত রইল। যখন সেহরের সময় হলো, রাবেয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা তাকে সিজদারত অবস্থায় নিজের নফসকে ধমকাতে এবং এরূপ বলতে শুনলেন, মানে সিজদা অবনত অবস্থায় ওই চোর বলতেছে যে, আমার রব তাআলা আমাকে জিজ্ঞাসা করবে, তোমার কি লজ্জা হয় না? তুমি আমার নাফরমানি করতেছিলে, আমার দৃষ্টি হতে গুনাহ গোপন করতেছিলে, এখন গুনাহের বোঝা নিয়ে আমার দরবারে উপস্থিত হয়েছো। যখন তিনি আমার প্রতি রাগান্বিত হবেন এবং তার রহমতের দরবার থেকে দূরে ঠেলে দিবেন, তখন আমি কি উত্তর দিব? রাবেয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা তাকে জিজ্ঞাসা করেন, হে আমার ভাই, রাত কিভাবে অতিবাহিত হলো? বলল, ভালোভাবে অতিবাহিত হয়েছে, বিনয় ও নম্রভাবে আমি আমার রব্বে করিমের দরবারে দাঁড়িয়েছিলাম, তখন তিনি আমার বক্রতাকে সঠিক করে দিলেন, আমার অজুহাত গ্রহণ করলেন, আমার গুনাহ ক্ষমা করে দিলেন, এবং আমার উদ্দেশ্য পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দিলেন। অথবা সেই ব্যক্তির চেহারার যে মলিনতা ছিল, ক্লেশ ছিল, তা দূরীভূত হয়ে গেল। সাইয়েদুনা রাবেয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা নিজের হাত আকাশের দিকে প্রসারিত করে আরজ করেন, হে আমার আকা ও মাওলা, এই ব্যক্তি তোমার দরবারে এক মুহূর্ত দাঁড়িয়েছিল, তুমি তাকে কবুল করে নিলে, আমি কত কাল ধরে তোমার দরবারে দাঁড়িয়ে আছি, তুমি কি আমাকে কবুল করেছো? হঠাৎ তিনি রহমতুল্লাহ আলাইহা অন্তরের কানে এরূপ আওয়াজ শুনলেন, হে রাবেয়া বসরি, আমি তাকে তোমার কারণেই কবুল করেছি এবং তোমার কারণেই আমার নৈকট্য দিয়েছি। আল্লাহর ওলীদের অবস্থা দেখেন, আল্লাহর ওলীদের কাছে গেলে কেমন অবস্থা হয়ে যায়। আমরা অনেকে হয়তো এই ঘটনা জানি যে বড়পুরি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর কাছে চোর এসেছিল, তাকে কুতুব বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তো আল্লাহর ওলীদের দরবারে আসলে যে প্রকৃত আল্লাহর ওলি, আল্লাহর ওলি চিনতে হবে। এই আল্লাহর ওলির দরবারে আসলে আসলেই কিছু না কিছু নিয়ে যেতেই হয়, কিছু না কিছু নিয়ে যাওয়াই যায়, খালি হাতে ফেরত হয় না। কি বলেন মনোয়ার ভাই?
এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই সে বলে গেছেন খুব মূল্যবান কথা, যে নেককারদের সংস্পর্শ নেককাজ থেকে উত্তম।
আর গুনাগারদের সংস্পর্শ গুনা থেকে বেশি মারাত্মক।
আচ্ছা,
যদি আমরা নেককারদের সংস্পর্শে থাকি,
জি,
আপনি কখনোই নেককাজ থেকে বিরত থাকতে পারবেন না, অটোমেটিক নেককাজ হবে। যদি না হয় না, নেককার যারা আল্লাহর ওলি আলিমে দিন তাদের চেহারা দেখে ইবাদত, আপনি সেখানে মজলিসে বলে তাদের বারবার তাকাবেনই, তো তাকানো তো ইবাদত হচ্ছেই। আর তারা ইলমে দিনে তারা দুনিয়াদার নয়, অতএব তারা সেই বিষয়ে কোনো কথা বলবে না, তারা ওই কথাই বলবে যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হবে, তো দেখা যায় তারা বঞ্চিত হবে না। আচ্ছা, আর গুনাগার ব্যক্তির সংস্পর্শে গেলে কি হবে, যে গুনা যদি নাও করতে ইচ্ছে হয় তো ওই ব্যক্তির কাজ তো গুনাই করা,
গুনাই করা,
সে সবসময় প্ল্যান এবং তার কর্মটা গুনা দ্বারা সজ্জিত রাখবে, যার কারণে একজন নেককার ব্যক্তি তার সাথে গেলে সে গুনায় লিপ্ত হয়ে যাবে। তো এই জন্য আপনি যে ঘটনাগুলো এবং যদি আউলিয়া কেরাম আর অসংখ্য ঘটনা দেখা হয়, একটা বিষয় পরিলক্ষিত হয়, নেককার আল্লাহর ওলি যারা রয়েছেন তাদের সংস্পর্শে গেলে কোন ব্যক্তি বঞ্চিত হয় না,
বঞ্চিত হয় না।
তার মানে বঞ্চিত না হওয়ার মধ্যে শুধু ওই অঢেল দুনিয়ার সম্পদ পেয়ে যায় সেটাও আমরা শুনলাম, দুনিয়ার সম্পদ পায় কিন্তু আখিরাতের
সম্পদের প্রতি মনোনিবেশ করা যাবে না।
জি, দুনিয়ার সম্পদ পায় তারা, কিন্তু তাদের যে মূল সম্পদ আল্লাহ তাআলা নৈকট্য, তারা সেদিকে খুব বেশি এগিয়ে যায়।
জি,
তো এই জন্য আমাদের উচিত যে নেককারদের সংস্পর্শ গ্রহণ করা। আর ওয়াইস করেন এই রহমতুল্লাহ তাআলা নেই,
আমরা ওয়াইস করেন ঘটনা শুনবো, একটা কল আমরা নিয়ে নেই।
জি অবশ্যই,
দর্শক কল করেছেন আমাদেরকে, যে কি বলতে যাচ্ছেন আমরা শুনে নেই, এরপর ইনশাল্লাহ ওয়াইস করেন রহমতুল্লাহ ঘটনা শুনবো। জি,
আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ, জাজিপুর থেকে। ভাইয়া, আমি মাদানী চ্যানেল দেখতেছি, আসলে খুব সুন্দর লাগতেছে।
মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখছেন, দেখতে থাকুন, সুন্দর সুন্দর ঘটনা বলা হচ্ছে, আমরা শ্রবণ করি, এর থেকে শিক্ষা গ্রহণ করি এবং নেক আমল করি, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য ফরজ ইবাদত গুলো আমরা করতে থাকি, ফরজের পাশাপাশি নফল ইবাদত গুলো করতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রাজি এবং খুশি হবেন, আমাদের প্রতি রাজি খুশি হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলাতে আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। জি মনোয়ার ভাই,
ওয়াজ করেন রহমাতুল্লাহ তাআলা এর কাছে এক ব্যক্তি আসলো।
জি,
সে সাহাবায়ে কিরাম এর মজলিসে থাকতো, সেখানে থাকতো, তো তার কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার ইশক যে ছিল, ভালোবাসা ছিল, নবীকে দেখেনি জাহিরি ভাবে, তারপরে যে ভালোবাসা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়ে যে অনেক বাণী বলেছেন, সেই বিষয়ে সে আগ্রহী হয়ে তার কাছে সাক্ষাতের জন্য এসেছে। তো আল্লাহ তাআলা দয়া তার সাক্ষাৎ পেয়ে গেছে, পেয়ে যাওয়ার পর ওয়াজ করেন রহমতুল্লাহ তাআলা তার নাম ধরে বলছে, তুমি তুমি অমুক, তুমি এখানে এসেছো। তিনি বলে, আমার বিষয়ে তো আমি আপনাকে কিছু বলিনি, জানলেন কিভাবে? ওরা আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। তো তিনি অনেক নসিহত করলেন, পরামর্শ দিলেন এবং তাকে ফিকরে আখিরাত, আখিরাতের চিন্তা ভাবনায় ডুবিয়ে দিলেন। এর মধ্যে তিনি একটা কথা বলেছেন আলফেসিন বাবু, সেটা হলো যে কখনো এই যে হক দল রয়েছে এই দলকে কখনো ত্যাগ করো না, যদি তুমি দল থেকে বের হয়ে যাও তাহলে তোমার দিন ধ্বংস হয়ে যাবে। তো এই বিষয়টাকে যদি আমরা দেখি যে আউলিয়ে কেরামদের বৈশিষ্ট্য ছিল যে আমি যে হক দলের মধ্যে থাকব, এই হক দলটা চিনার উপায় কি? এই হক দলটা চিনার উপায় হলো যে আমি যাদের মাধ্যমে ইসলাম পেলাম, এই ইসলামের মহা মূল্যবান সম্পদ পেলাম, কোরআন পেলাম, হাদিস পেলাম, ইজমা পেলাম, কিয়াস পেলাম, এই আউলিয়ে কেরামের মাধ্যমে, তো যারা আজকে মাজার শরীফের তাশরিফ নিয়ে আরাম করছেন, তো আমি যদি তাদের মত, তাদের পথ এবং তাদের ভালোবাসা অন্তর থেকে বের করে দেই, তাহলে আমি তো সেই 1450 বছর যে একটা রুল, একটা লাইন, সেই লাইন থেকে আমি তো বিচ্যুত হয়ে যাব। আর যদি আমি আউলিয়া কেরামের লাইন থেকে বিচ্যুত হই, তখনই দেখা যাবে আমাকে সেই শয়তান, মানব রূপী শয়তান এবং ইবলিস শয়তান উভয় প্রকাশ্য অপ্রকাশ্য এভাবে মিলে আমাদেরকে দিন থেকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। যেটা এখন বর্তমানে দেখা যাচ্ছে যে আজকে মাযহাবের ইমামরা এত কষ্ট করে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এই যে বিধানগুলো দিয়ে আমাদেরকে ইসলামের সহজ আমল করা যে সিস্টেমটা দিয়েছে, আজকে এক শ্রেণীর মানুষ হঠাৎ করে ইউটিউব দেখে, ফেসবুক দেখে, সোশ্যাল মিডিয়া দেখে সহজে, যারা
যাদের ইবাদতের কথা সারা জীবন আউলিয়াকে বর্ণনা করে আসছে, যাদের মহাব্বত নিয়ে তারা এখানে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে, আজ তাদেরকে হেয় প্রতিপন্ন করছে, তাদের বিষয়ে কটাক্ষ করছে, কি দেখে? ইউটিউব দেখে, ফেসবুক দেখে, মানে যাদের কোনো ভিত্তি নেই। তা আমি একটা প্রশ্ন করতে চাই দর্শকদের উদ্দেশ্যে, তাদেরকে জানাতে চাই, আজকে যদি আপনার ইউটিউব বন্ধ হয়ে যায়, আজকে যদি ফেসবুক বন্ধ হয়ে যায়, আপনি কি নিজে কোরআন থেকে মাসালা বের করতে পারবেন? আপনি কি হাদিসে পাক বের করতে পারবেন? আপনাকে নিশ্চয়ই যেতে হবে ওলামায়ে কেরামের কাছে। ওলামায়ে কেরামের কাছে যান, আপনি দেখবেন যে প্রত্যেক ওলামায়ে কেরামের নেটওয়ার্ক কাদের সাথে, পূর্বের যুগের ওলামায়ে কেরাম, এভাবে স্টেপ বাই স্টেপ আউলিয়া কেরাম থেকে শুরু করে 1450 বছর পূর্বে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবায়ে কেরাম ছিল তাদের সাথে গিয়ে মিলবে। তো দেখা যায় যে সিলসিলাতে এটাই রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরাম পেয়েছে, সাহাবায়ে কেরামদের মাধ্যমে তাবেঈ, তারপর তাবে তাবিন, এইভাবে আউলিয়া কেরামরা সারাটা জীবন পরিশ্রম করে ইসলামের জন্য নিজেকে ওয়াকফ করে দিয়ে আজকে আমাদের জন্য ইসলামকে সুন্দরভাবে এনে দিয়েছেন। আর আজকে সেই ইসলামটাকে আমরা পেয়ে বলি যে তারা কি করেছেন। তো আমাদের উচিত হবে যে আউলিয়া কেরামকে ভালোবেসে তাদের এই পথটাকে আঁকড়ে ধরা, তাহলে ইনশাল্লাহ আমরা কখনো দল থেকে বের হতে পারবো না। ইসলামের এই মহান এবং আল্লাহর নৈকট্য পাওয়ার সেই মহান এই দলের মধ্যে, ইসলামের মধ্যে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা থাকতে পারবো। এই জন্য দর্শকদের উদ্দেশ্যে আরেকটি মাদানী ফুল দিব, সেটা হলো যে মাদানী চ্যানেল দেখতে কখনো ভুলবেন না। এই মাদানী চ্যানেল যদি দেখতে থাকেন, যে দেখবেন যে আপনার মধ্যে অজান্তেই, যেমন রাবেয়া রহমতুল্লাহ তাআলা আলাইহা এর বারগায় আসলেন চুরি করার জন্য, কিন্তু তার উদ্দেশ্য কি ছিল? চোরকে মারধর না, গ্রামের মানুষকে ডাকা না, তিনি জানেন যে, হ্যাঁ তিনি জানেন যে এই চোরকে যদি আল্লাহ তাআলার ইবাদতের স্বাদ অনুভব করাতে পারি তাহলে এই চোরের সেই চুরি অভ্যাস থাকবে না। তো তিনি কি করলেন, উযু করিয়ে বাহ্যিক পবিত্রতা সহকারে তাকে নামাজে দাঁড় করিয়ে দিলেন, বাস বাকি অন্তর অন্তর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার কাজ যতটুকু ছিল আমি করে দিলাম, বাকি কাজ তো তোমার, দিল ঘোরানোর মালিক তো তুমি। তো আমাদের এই জামানের মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল এই কাজটাই করে যাচ্ছে, যে আপনাকে পরিবেশ দিচ্ছে, আমাদের এই পরিবেশ, যে আপনি যদি ফিতনার জামানার মধ্যে আল্লাহর নৈকট্য পেতে চান তাহলে দেখুন এইভাবে সুন্নতের আমল করুন, এইভাবে ঘরের হক আদায় করুন, এইভাবে আপনি নামাজ আদায় করুন, এইভাবে আপনার স্ত্রীকে, আপনার পরিবারের যারা মহিলা রয়েছে তাদেরকে পর্দার ব্যবস্থা করুন। তো আমরা যদি এই বিষয়টাকে অবলোকন করি, আর আমরা যদি একটা মনে করি, হ্যাঁ দাওয়াতি ইসলামী আমাদেরকে আখিরাতের কামিয়াবির জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে উত্তম পরিবেশ, তাহলে চোখ বন্ধ করে মাদানী মহলে থাকা, সম্পৃক্ত হওয়া, ঠিকই আখিরাতের প্রস্তুতি নেওয়া, এটাই আমাদের জন্য কল্যাণকর হবে।
আর বিশেষ করে আমি বলবো যে আল্লাহ ওলীদের সান্নিধ্য পাওয়ার জন্য, আপনি শুরুতে একটু টাচ দিয়েছিলেন, আমি বলবো যে যদি আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য বায়াত হওয়া, কোন কামেল ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা, নিজেকে তার দিকে সুপর্দ করে দেয়া, এটা কিন্তু অনেক সৌভাগ্যের একটা ব্যাপার,
নিঃসন্দেহ,
মানে একটা ওলির নিসবত হাসিল করা। ফর এক্সাম্পল, এখন যদি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি জাহিরি হায়াতের মধ্যে থাকতেন, তাহলে আমরা অনেকেই চাইতাম যে ওনার সান্নিধ্য পাওয়া, ওনার মুরিদ হয়ে যাওয়া,
যার কারামত, যার বুজুর্গি, যার তাকওয়া, যার পরহেজগারির কারণে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে।
তো আমি পরামর্শ দিব, আপনি যদি এখন পর্যন্ত কারো মুরিদ হননি, আপনি হক্কানি রব্বানি কোনো দরবারে মুরিদ হননি, তো আমি আপনাকে বলবো যে শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী, যিনি প্রতিষ্ঠাতা, মাদানী চ্যানেল যিনি প্রতিষ্ঠাতা, হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদরী দামত বরকাতের আলিয়া, জিন্দা আল্লাহর ওলি যদি বলতে হয় তাহলে আমিনুস সুন্নাতকে বলা যায়। ওনার মাধ্যমে লক্ষ লক্ষ নওজোয়ানের ভাগ্য পরিবর্তন হয়েছে, নেককার হয়েছে, পরহেজগার হয়েছে, যারা গুনাহের দলদলের মধ্যে ছিল তারা এখন নামাজ আদায় করছেন, যারা আগে মাথায় টুপি পরত না তারা এখন মাথায় পাগড়ি পরছেন, যারা আগে ফ্যাশন পুজারে ছিল তারা এখন সুন্নাতের রঙে রঙিন হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, যদি আপনারা এখন পর্যন্ত কারো বায়াত গ্রহণ করেননি, তাহলে আমি পরামর্শ দিব এই মহান ওলিয়ে কামিল শেখে তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদরী দামত বরকাতুল আলিয়া এর মুরিদ হয়ে যান, ইনশাআল্লাহ তাআলা দেখবেন ওনার ফয়েজে বরকত আসবে, নেক কাজের মধ্যে বরকাত হবে এবং দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। বায়াত হওয়ার নিয়ম হচ্ছে, যদি আপনি বায়াত হতে চান তাহলে আপনার নাম, আপনার পিতার নাম, পোস্টাল অ্যাড্রেস সহ আমাদের নাম্বারে এসএমএস করুন, এসএমএস নাম্বার এসএমএস করুন, হোয়াটসঅ্যাপ করুন, এবং মাদানী মুজাকারার মধ্যে 10:30 থেকে 12:00 মধ্যেই আমিরুল সুন্নাত তওবা করে থাকেন এবং সরাসরি বায়াত গ্রহণ করে থাকেন মাদানী চ্যানেলের মাধ্যমে। এর মাধ্যমে আপনি বায়াত গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। একটা ঘটনা বলি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির ঘটনাটা
আল্লাহ ফরজ।
অনেকে আমরা জানি যখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, তো তখন তার নিকট শয়তান উপস্থিত হলো, আমাদের সকলের নিকট শয়তান উপস্থিত হবে ইমানকে নিয়ে যাওয়ার জন্য, ইমানকে কেড়ে নেওয়ার জন্য। শয়তান তখন আপ্রাণ চেষ্টা করে যে কোনো ভাবে এই বান্দার ইমান নষ্ট হয়ে যাক, অর্থাৎ ইমান ছিনিয়ে নেওয়া হোক। যদি সেই সময় ইমান নষ্ট হয়ে যায় তবে তার আর কখনো ফিরে আসবে না, কারণ ইন্তিকালের সময় তার ফিরে আসবে না। শয়তান তাকে জিজ্ঞাসা করলো, তুমি সারা জীবন মুনাজারা বাহাত করে কাটিয়েছ? ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলো, তুমি সারা জীবন মুনাজারা বাহাত করে কাটিয়েছ, খোদাকেও চিনে নিয়েছ? তিনি রহমতুল্লাহ আলাই বললেন, নিশ্চয়ই আল্লাহ এক। শয়তান বলল, এর প্রমাণ কি? তখন তিনি একটি যুক্তি পেশ করলেন, অভিশপ্ত শয়তান মুআল্লিমুল মালাকুত ফেরেশতাদের শিক্ষক ছিল, সেই যুক্তিকে খণ্ডন করল। তিনি দ্বিতীয় যুক্তি উপস্থাপন করলেন, সে অভিশপ্ত শয়তান তাও খণ্ডন করল। এমনকি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বর্ণিত রয়েছে 360টি যুক্তি উপস্থাপন করলেন, কিন্তু সেই অভিশপ্ত শয়তান তার ভ্রান্ত ধারণা দিয়ে সব খণ্ডন করে দিল, সব খণ্ডন করে দিল। এবং ইমাম রাজি রহমতুল্লাহ আলাই খুব হতাশাগ্রস্ত হয়ে গেলেন যে কি অবস্থা হবে। তখন তিনিও এত বড় তাফসিরকারক হয়ে, এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও, এত বড় মুহাদ্দিস এবং বুজুর্গ হওয়া সত্ত্বেও উনিও একজনকে পীর ধরেছেন, উনিও বাইয়াত গ্রহণ করেছিলেন। উনি ওনার পীর হযরত শেখ নজিবউদ্দিন কোবরা রহমতুল্লাহ আলাই অনেক দূরে কোন জায়গায় উযু করছিলেন, সেখান থেকে পীর সাহেব ইমাম ফখরুদ্দিন রাজিকে রহমতুল্লাহ উচ্চস্বরে বললেন, কেন বলে দিচ্ছ না যে আমি আল্লাহ তাআলাকে বিনা যুক্তিকে এক মানি,
আল্লাহু আকবার, বিনা দলিলে এক মানি,
বিনা দলিলে এক মানি। এই কথা বলে দিলেন আর ওনার শয়তান ওনার কাছ থেকে দূরে চলে গেল। অর্থাৎ কত মাইল দূরে, ওখান থেকে নজিবউদ্দিন কোবরা রহমতুল্লাহ আলাই নিজ মুরিদের অন্তিম মুহূর্তে শয়তান থেকে বাঁচিয়ে নিলেন। এই বাঁচানোটা যদিও আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে, এটা পার্সোনাল নিজস্ব কোনো ক্ষমতা না, এটা মনে রাখতে হবে। আল্লাহর ওলিগণ এবং মহান ব্যক্তিত্বগণ বুজুর্গগণ যে ক্ষমতাবলি দেখছেন, এই যে স্বর্ণ হয়ে গেল বাবা ফরিদুল গঞ্জ শাকর রহমতুল্লাহ আলাই ফুক দেওয়ার দ্বারা, এই ক্ষমতা কে দিয়েছেন? মহান রব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই নজিমউদ্দিন কোবরা রহমতুল্লাহ আলাইকে ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তো এজন্য ইমান হেফাজত, অর্থাৎ মুরিদ হওয়ার একটা উপকার হচ্ছে ইমানের হেফাজত, নিজের ইমান হেফাজত। এজন্য আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া একটা কথা প্রায় সময় বলে থাকেন যে পীর এই জন্য ধরো না যে আমার দুনিয়ার ব্যবসায় বরকত হয়ে যাবে, আমি চাকরি পেয়ে যাব, আমার ওই কাজটা আসানের সাথে হয়ে যাবে, অমুক কাজটা হচ্ছে না এটা হয়ে যাবে, জমিটা বিক্রি হয়ে যাবে, না এরকম না। এগুলো যদি হয়ে যায় তোমার হাবা ভালো কথা, কিন্তু পীর এজন্য ধরতে হবে যেন আখিরাতে কাজে আসে, অন্তিম মুহূর্তে যেন কাজে আসে, যেন শয়তান যখন ঈমান ছিনিয়ে নিবে তখন যাতে এই পীর সাহেব কাজে আসে, যেন তার ওসিলাতে, এই নেককার বান্দার ওসিলাতে আল্লাহ তাআলা আমার ঈমানকে বাঁচিয়ে নেন। এই আমি আবারও বলে দিচ্ছি, পীর সাহেব ঈমান বাঁচাতে পারে না, পীর সাহেব ঈমান বাঁচায় কার ক্ষমতা বলে? আল্লাহ তাআলার ক্ষমতা বলে, আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতা দান করেছেন। আল্লাহ তাআলা যদি কাউকে ক্ষমতা দান করেন, আপনার আমার তো কিছু না, আল্লাহর ওলিগণ কে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার বন্ধু যারা আল্লাহ তাআলা বন্ধু, আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে সেটা আল্লাহ তাআলা নিশ্চয়ই দান করে দেন। এজন্য আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলার ওলিগণ কারা, সেজন্য আল্লাহ তাআলা ওলিগণের যে কাছে গিয়ে বায়াত গ্রহণ করা এবং তাদের অনুগত্য করা, তাদের কথা মতো চলা। মনে রাখবেন, যারা আল্লাহ তাআলার ওলি হবেন তাদের মধ্যে দুনিয়াবী কোনো লোভ থাকবে না, দুনিয়াবী পদের কোনো লোভ থাকবে না, পদ পাওয়া, আমাকে চেয়ারম্যান বানাতে হবে, আমাকে এটা বানাতে হবে, আমাকে এই এটা করতে হবে, আমাকে এতটুকু সম্মান দিতে হবে, আমার জন্য এত এই চেয়ারে মানুষ বসে না, এই চেয়ারে তো হবে না, আমার জন্য গদিওয়ালা চেয়ার হতে হবে, আমাকে এই এই কয় টাকা দিল, আমাকে তো এত টাকা দিতে হবে। অর্থাৎ টাকার বিনিময়ে কখনো আল্লাহর অলিগণ পড়বে না। আল্লাহর অলিগণের কাছে আপনারা দেখবেন তাদের কাছে দুনিয়াবী কোনো কি বলে এটাকে দুনিয়াবী কোনো লালসা তার মধ্যে থাকবে না, না অট্টালিকার লালসা থাকবে, না গাড়িতে ভালো গাড়িতে চড়ার লালসা থাকবে, না ভালো মোবাইল ব্যবহার করার লালসা থাকবে, না টাকা পয়সার লালসা থাকবে, কোনো কিছুই থাকবে না। এটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে, আর অবশ্যই দেখে শুনে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মনোয়ার ভাই, আমিনুল সুন্নাহ গত মাদানী মুজাকাতে মাদানী কাদের বিষয়ে কিছু ইরশাদ করেছিলেন, কি ইরশাদ করেছিলেন আমরা যদি দর্শকদের একটু জানিয়ে দেই, মাদানী কাজ কি তাও একটু
বিস্তারিত। আসলে মাদানী কাজ বলতে ইসলামের কাজকে বোঝায়।
জি।
আর সেটাকে যখন শরিয়াত সম্মতভাবে ভালোভাবে করা হয়, দাওয়াত ইসলামের আমির আমিরুল সুন্নাহ মাদানী কাজ হিসেবে আখ্যায়িত করেছেন।
আচ্ছা।
কারণ মদিনা ওয়ালা যে কাজটা করেছেন সেটাই মাদানী কাজ।
জি।
তো আমিরুল সুন্নাহ বলেন যে আমাদের মধ্যে সমাজে অনেকে বলিষ্ঠ কণ্ঠে অনেক কিছু বলে থাকে, কিন্তু মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না, বলে এক করে আরেক। তো আমিরুল সুন্নাহ বলে যে আমরা বেশি বেশি নারা বা স্লোগান লাগানোর দিকে আগাবো না, বরং আমরা প্র্যাকটিকের কাজ করে দিন ইসলামে কাজ করব।
জি।
আমরা কথা কম বলবো, কাজ বেশি করব,
কাজ বেশি করব।
এই বিষয়টাকেই আমিরুল সুন্নাহ খুব প্রাধান্য দিয়েছেন। আর আজকে আমিরুল সুন্নাহ ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আউলিয়ায়ে কেরামের ফয়েজ ও বরকতে সারা দুনিয়ার মধ্যে যে কাজ করে ইসলামটাকে প্রচার করেছেন আর ইসলামের সঠিক দাওয়াতটা দাওয়াত ইসলামের মাধ্যমে প্রচার করেছেন, এটার মধ্যে আমিরুল সুন্নাহ যে মোবারক কর্মের দিকে যদি তাকাই, তার কথা কম ছিল, কাজ বেশি ছিল, যার কারণে আজকে আলহামদুলিল্লাহ সে এখন যদি মাদানী চ্যানেলে বসে একটি মাদানী ফুল দেয় আর সারা দুনিয়াবাসী করতে বলে, তার কোটি কোটি মুরিদ কোটি কোটি ভক্ত সারা বিশ্বে 200টা দেশের মধ্যে এক বাক্যে মেনে নিতে প্রস্তুত। এর মধ্যে না কোনো দলিল দাঁড় করায় না কিছু, বাস মহাব্বতে মেনে নেয়। কেন? কারণ ওই ব্যক্তির কথার প্রভাব বেশি পড়ে যে খোদ নিজে আমল করে। তামিরুল সুন্নাহ প্রথমে যে কাজটা বলে সেটা নিজে আমল করেন, অতঃপর অপরকে বলেন যে আপনি ওটা করেন, এটার মধ্যে পরকালীন সাফল্যও রয়েছে, আল্লাহ তাআলা নৈকট্য এর মধ্যে রয়েছে, নবী প্রেম এর মাধ্যমে অর্জিত হয়। তো আলহামদুলিল্লাহ আমরা যদি চাই যে মাদানী কাজকে বেশি থেকে বাস্তবায়ন করার জন্য, তাহলে আমাদের কিছু না কিছু স্টেপ আরম্ভ করে দেয়া, আর আরম্ভের মাধ্যমে আমরা যদি বেশি কাজ করতে থাকি তাহলে ইনশাল্লাহ আমাদের কথা কম হবে, কাজ বেশি হবে। আর আমিরুল সুন্নাহদের মূল উদ্দেশ্য এটাই ছিল,
এটাই ছিল। আসলে মাদানী কাজ বলতে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি।
জি।
ফজরের নামাজের সময় আমি উঠি, আমি অন্য কাউকে উঠাই না। আমিরুল সুন্নাহ বলেছেন যে তুমি যখন ফজর নামাজ পড়তে যাবে তখন তুমি অন্য ব্যক্তিকেও জাগিয়ে যাও, ঘরের মানুষদেরকেও জাগাও, এবং রাস্তা দিয়ে যখন যাবে তখন তুমি মানুষদেরকে ডেকে টেকে যাও যাতে তারাও নামাজের দিকে আসে। অনেক সময় দেখা যায় ঘুমের মধ্যে বিভোর থাকে, উঠতে পারে না বেচারা, তো আপনি ডাকার বদৌলতে আপনার ফজরের নামাজের সময় সে ডাকতে সে পড়তে পারলো। তো এই কাজটাকে মাদানী কাজ বলেছেন আমিরুল সুন্নাহ, যে নামাজের জন্য তোমরা ডাকো, নামাজ পড়ার জন্য ডাকো, সাদাই মদিনা বলা হয় নামাজের জন্য ডাকো, ফয়জানের সুন্নাত থেকে মানুষদেরকে দরস দেয়া। আপনি ঘরের মধ্যে রয়েছেন, হাদিস শরীফ পড়ে ঘরের মানুষদেরকে শুনিয়ে দেন,
কোরআন
নামাজ পড়তে এসেছেন,
কোরআন কারীম যদি কেউ না পড়তে পারে তাকে শেখা,
নামাজ পড়তে এসেছেন আপনি এখানে ফয়জানের সুন্নাত থেকে দরস দিয়ে মুসল্লিদেরকে শুনান, আপনি কোরআন কারীম পড়তে পারেন, যারা পড়তে পারে না তাদেরকে শেখান, যাদের যারা পড়তে পারেন না তাদের উচিত যে পড়তে পারে তাদের কাছে শিখা। এভাবে করে এই কাজগুলোই মাদারি কাজ, এই কাজগুলোই আমলে সুরত করার জন্য বলছেন আমাদেরকে। এই আহামরি কোনো কাজ নয় যে এই কাজ করতে হবে সেই কাজ করতে হবে তাহলে এই হবে না, এই কোরআন শিক্ষা শিখানো উত্তম ব্যক্তি বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে, যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরকে শিখায়। তো আমলে সুরত বলেছেন এটা মাদারি কাজ, যে তুমি নিজে শিখো অন্যকে শিখাও, তুমি সহি শুধু শিখতে পারছো তুমি অন্যকে শিখাও, এটাকে মাদ্রাসাতুল মদিনা বালেগান বলি আমরা। তো আমরা ইনশাআল্লাহ তাআলা এভাবে করে যদি মাদানী কাজ করি, সাপ্তাহিক ইজতেমাতে আসা, সাপ্তাহিক একটা জায়গায় আমরা বসে জিকির দোয়া মুনাজাত মিলাদ ও কিয়াম বয়ান শ্রবণ করা, তেলাওয়াত শ্রবণ করা, নাত রাসূল শ্রবণ করা, এরকম বসে একটা জায়গায় আমরা অনেকে মিলে এগুলো করে থাকি, এর নাম সাপ্তাহিক ইজতেমা নাম দেওয়া হয়েছে, মাদানী কাজ বলা হয়েছে।
নির্ধারিত কিছু সময় মাদানী চ্যানেল দেখে সেটাও
মাদানী কাজ, নিজে দেখুন অপরকে দেখতে উৎসাহিত করুন, নিজে দেখুন অপরকে দাওয়াত দিন এই কাজে, এই কাজে দাওয়াত দেওয়াটাই হচ্ছে মাদানী কাজ। আমরা ইনশাআল্লাহ নিজে দেখব অপরকে দেখতে উৎসাহিত করব, নিজে কাজ করব অপরকে কাজ করতে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি চাহে আমাদের অনেক আসানি হবে এবং আমরা অনেক নেক কাজ করতে পারবো, নেক কাজের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আমিরে সুন্নাতের কাছে প্রশ্ন করা হয়েছিল যে কোন জিনিস চুরি যাতে না হয়, মোবাইল চুরি হয়ে যায়, টাকা পয়সা চুরি হয়ে যায়, কোন সামান রাখলেন চুরি হয়ে গেল, এই চুরি যাতে না হয় এর অজিফা কি? আমিরে সুন্নাত বলেছিলেন ইয়া জালিলু ইয়া জালিলু ইয়া জালিলু, 10 বার শুরু এবং শেষে একবার করে দুরুদ শরীফ পাঠ করে আপনি কোন জিনিস রাখলেন অবশ্যই এমন জায়গায় রাখবেন না, এখন মোবাইল যদি আপনি সবার সামনে রেখে দিলেন, রাস্তার মধ্যে রেখে দিলেন আর ইয়া জালিল 10 বার করে রেখে দিলেন, আপনি গেলেন নামাজ পড়তে যে এটা থাকবে না, এরকমের নাই। উঠকে বাঁধতেও হবে আর দোয়াও পাঠ করতে হবে, উপকরণ এটাও রাখতে হবে, পাশাপাশি আমাকে যাতে করে এটা চুরি না হয়ে যায় সেই ব্যবস্থাও করতে হবে। আপনি মোবাইল এমন জায়গায় রাখলেন ওখানে আপনি ইয়া জালিল 10 বার করে ফুঁক দিলেন, আপনি আলমিরার মধ্যে কিছু রাখলেন, টাকা রাখলেন, স্বর্ণ রাখলেন অথবা কোনো কিছু রাখলেন, ইয়া জালিল 10 বার করে ফুঁক দিয়ে দিলেন, আপনি কোথাও যাচ্ছেন আপনি ইয়া জালিল পরে নিজের পকেটে ফুঁক দিয়ে দিলেন, নিজের মোবাইলের উপর ফুঁক দিয়ে নিলেন ইনশাআল্লাহ তাআলা, এই সকল সামান নিজের ব্যাগে ফুঁক দিয়ে নিলেন ইনশাআল্লাহ তাআলা, এই সকল সামান চুরি হওয়া থেকে বাঁচবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটি জিনিস আমির সুন্নাত বলেছিলেন, মুখে গন্ধ নিয়ে দুরূদ শরীফ পাঠ করা ঠিক না। অনেকের মুখে দুর্গন্ধ আসে, তো মুখে দুর্গন্ধ নিয়ে তো মসজিদে আসাও ঠিক না, পাশাপাশি তেলাওয়াত করা দুরূদ শরীফ পাঠ করা এগুলো ঠিক না। মুখে দুর্গন্ধ দূর করতে হবে, ডক্টর দেখানো উচিত, নিজের মুখ ব্রাশ করা উচিত, আর মুখে দুর্গন্ধ আসলে তো ব্রাশ করা মিসওয়াক করা একটা সুন্নত মুয়াক্কাদা হয়ে যায়, তো সেজন্য আমরা মিসওয়াকও করব, ব্রাশও করব, পাশাপাশি মুখে দুর্গন্ধ দূর করার জন্য ডাক্তারও দেখাবো, আর দুরূদ শরীফও আমরা করব বেশি বেশি ইনশাআল্লাহ তাআলা। মনে হবে যাকাতের ব্যাপারে কিছু মাদানী ফুল দিয়েছে আমির আলী সুন্নাত, দর্শকদেরকে কি বলবেন যাকাতের ব্যাপারে?
আল্লাহ তাবারাকা তাআলা আমাদেরকে যাকাতের সঠিক জ্ঞান অর্জন করা তৌফিক দান করুন,
আমিন।
বর্তমানে এমন অবস্থা যে যাকাত তো এর জ্ঞানটাই আমাদের মাঝে নেই, তো দেখা যায় যে
রমজান আসলেই কেউ যাকাত দিতে হবে, এছাড়া যাকাত দিতে হবে না।
আর যাকাতের যে নিসাব, কতটুকু সম্পদ হলে যাকাত দিতে হবে, তো কারো স্বর্ণ থাকে, কারো রূপা থাকে, কারো ঘরের মধ্যে অতিরিক্ত জিনিস থাকে যেটাকেও অনেক সময় যাকাতের কাউন্ট করতে হয়, তারপরে কিছু ক্যাশ টাকা থাকে যেটা বছর অতিবাহিত হয়ে যায়, তো সব মিলিয়ে যাকাত দেয়ার মন মানসিকতা তৈরি করতে হবে। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেক খলিফার জামানায় সময়ে নতুন নতুন ফিতনা উদ্ভব হয়েছিল, আল্লাহ তাআলা প্রত্যেক খলিফার মাধ্যমে এক এক ফিতনাকে দমন করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ের মধ্যে কিছু মানুষ যাকাতকে অস্বীকার করা শুরু করলো।
আচ্ছা,
তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে এমন কঠোর ভাবে দমন করলেন এবং তার উসিলে আল্লাহ তাআলা যাকাতের প্রথাটাকে এমন ভাবে ইসলামের মধ্যে মজবুত বানিয়ে দিলেন যে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে অধিকাংশ, অনেক একটা নির্ধারিত সংখ্যক মুসলমান আলহামদুলিল্লাহ যাকাতের ক্ষেত্রে সচেতন এবং যাকাত আদায় করে যাচ্ছে।
জি,
তো আমাদেরকে মনে রাখতে হবে যাকাত দিলে কখনো সম্পদ কমে না, বরং যাকাত দেয়াটাই যেমন এটাকে ময়লা বলা বলেছেন, তো আমরা যাতে আমাদের সম্পদের সঠিক যাকাত আদায় করি, তো শতকরা 2.5% ধরে বা 40 ভাগের 1 ভাগ যেটাই, তো এইভাবে আমাদের যাকাতের পুঙ্খানুপুঙ্খ জ্ঞান থাকতে হবে। আমাদের সবচেয়ে বড় বিপদ হলো যে আমাদের অনেক সম্পদ রয়েছে যেটা আমরা অন্য থেকে গোপন করতে চাই, যার কারণে আমরা ওলামাই কেরামের কাছে সেই বিষয়টা পেশ করি না যে আমার এই সম্পদ রয়েছে, এবার বলুন আমার যাকাত কি হবে। এই জিনিসটা আমাদের সম্পদ গোপন করার প্রবণতা বেশি, আর পাশাপাশি অনেকে গরিব সেজে থাকি।
জি জি,
কেন? কারণ যদি আমার ওই সম্পদের কথা বলি হয়তো অন্য কাছ থেকে আমি সাহায্য পাবো না।
জি,
তো এই জন্য দেখা যায় যে যাকাত ফেতরা খাচ্ছে তার অনেক সময় যাকাত ফরজ সে জানে না, তো এই ক্ষেত্রে আমাদের সঠিক জ্ঞান থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, মনে রাখতে হবে যদি আমি যাকাত দেই কখন আমি গরিব হয়ে যাব না, যাকাত দিলে কখন আমি না খেয়ে মরবো না, বরং যাকাত দিলে আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো, আর যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন সেই আল্লাহ আমাকে যাকাত দেওয়ার জন্য বলেছেন। অতএব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যাকাত আদায় করে আল্লাহ নৈকট্য অর্জন করা এটাই হবে বুদ্ধিমানের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক
দান করুক। দ্বীনের কাজ ইখলাসের সাথে কিভাবে করা যাবে?
বাস কাজ করে এর বিনিময় স্বরূপ শুধু আল্লাহকে চাওয়া,
আল্লাহকে চাওয়া।
জি, আমরা অনেক সময় আমাদের বাস আমলকে বরবাদ করে দিই, আমলকে নষ্ট করে দিই, সেটা কিভাবে? যেমন কি মসজিদের জন্য অনেক কাজ করছে, অনেক জায়গা থেকে মানে সাহায্য চেয়ে 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 মসজিদের জন্য এনে দেয়। কারণ ঘর তো আল্লাহ তাআলার, কিন্তু এটাকে আবাদ করতে হয় কাদের? বান্দাদেরকে। মাদ্রাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ঘর হিসেবে আমরা জানি, কিন্তু কাদের আবাদ করতে হয়? বান্দাদেরকে। তো ইসলামের কাজগুলো এইভাবে হয়। দাওয়াত ইসলামের কাজ আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার মধ্যে কাজ হচ্ছে, কাজ করে যাচ্ছে ইসলামেরা। তো এখন আমরা যে ইসলামের জন্য কাজ করি, কাউকে সাহায্য করি বা কাউকে শারীরিক ভাবে সাহায্য করি, কাউকে আর্থিক ভাবে সাহায্য করি, আল্লাহ তাআলা ইবাদত করি, সকল কিছু করার মধ্যে আমাদের একটা প্রত্যাশা নফস শয়তান থেকে জাগ্রত হয়ে যায়। এর বিনিময়ে একটা ধন্যবাদ যাতে পাই, এর বিনিময়ে যাতে আমার দুঃসময় সময় তার সাহায্যটা পাই,
সাহায্যটা পাই,
বা বাস কিছু লাগবে না, বাস দোয়া করি। ঠিক আছে, আমরা দোয়ারও প্রত্যাশা করি। তো এইভাবে দেখা যায় অনেক সময় আমাদের আমল বরবাদ হয়ে যায়, অনেক সময় আমাদের ইখলাসের এর মধ্যে গন্ধ খুঁজে পাওয়া যায় না। তো শুধুমাত্র আমাদের উচিত হবে যে বা যাকে যেভাবে সাহায্য করি, যে ইবাদতে করি, সেটার মাধ্যমে শুধুমাত্র আল্লাহকে চাওয়া। হে আল্লাহ, আমি এই কাজ করলাম তোমার নৈকট্যর জন্য, আমি এই কাজ করলাম বাস তোমার নবীর সুন্নত মহাব্বতে আমল করেছি তোমাকে পাওয়ার জন্য। এই আকাঙ্ক্ষা যখন থাকবে তখন কখনো মুখ দিয়ে বের হবে না তোমাকে এত করলাম ভুলে গেলে, এজন্য কি এগুলি করেছি, যা করেছি সব ব্যর্থ,
সব ব্যর্থ। আমরা আসবো, শুনবো ইখলাসের ব্যাপারে আরো কিছু কথা শুনবো, যাবো ফয়জুর রহমান ভাইয়ের কাছে একটা কালাম শ্রবণ করি ইনশাল্লাহ তাআলা।
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم تو شمع رسالت ہے عالم تیرا پروانہ تو ماہ نبوت ہے جلوائے جانانا کھاتے ہیں تیرے در کا پیتے ہیں تیرے در کا آقا کھاتے ہیں تیرے در کا پیتے ہیں تیرے پانی ہے تیرا پانی دانا ہے تیرا دانا پانی ہے تیرا پانی دانا ہے تیرا دانا تو شمع رسالت ہے عالم تیرا پروانہ تو ماہ نبوت ہے اے جلوہ جانانا تو ماہ نبوت ہے جلوائے جانانا اور روشن اسے فرما ویرا ہے دل نوری آقا روشن اسے فرما ویرا ہے دل عاصی حشر رہے روشن نوری کا ایک آشانہ سرکار کے جلووں سے
سے روشن ہے دل نوری سرکار کے جلبوں سے روشن ہے دل نوری تا حشر رہے روشن نوری کا یہ کاشانہ تو شمع میری سالت ہے عالم تیرا پروانہ تو ماہ نبوت ہے اے جلوائے جانانا تو ماہ نبوت ہے اے جلوائے جانانا
اخلاص والا عملের আরেকটি বিষয় হলো যে কখনো নিজের মধ্যে এটা খুঁজে না পাওয়া যে আমি এই কাজটা ইখলাসের সাথে করেছি অর্থাৎ আমি যে কাজটাই করি সেই ক্ষেত্রে আমি রাসূলের ফরমান শুনেছি যে তিনি বলেন আমি কখনো আমার কাজে ইখলাস খুঁজে পাই না জি তা এখন আমার কাজটা কি নিষ্ঠাপূর্ণ ইখলাস আর
নিজেকে বড় বলে বড় সেই নয় নিজেকে বড় বললে তো বড় সেই হতে পারে
জি জি তো নিজে কখনো ইখলাস খুঁজে পেলাম এই ধারণা যাতে আমাদের না আসে বাস আমার এই কাজটা একটা কাজ করার পরে সাথে সাথে আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম এই কাজটা আমি সঠিক হক আদায় করতে পারিনি এর মধ্যে অসংখ্য ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও মানে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজের নফসকে দমন করা দমন করে আল্লাহর দরবারে ঝুঁকে দেওয়া আর এক আল্লাহর ওলি বলেছেন যে আমাদের কাজ হলো ইবাদত কে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে করে এর রেজাল্ট আল্লাহর উপর ছেড়ে দেয়া আমরা অনেক সময় কাজ করে রেজাল্ট আরম্ভ করি তাহলে আমি দুই রাকাত নামাজ আদায় করলাম এর বিনা আমাকে এটা দাও এটা দাও এটা দাও আমি তো এইভাবে নামাজ আদায় করলাম মানে বলে বান্দা কিন্তু এক্ষেত্রে নফসের ধোকা যে আমাদের যদিও 100% আমরা কোনো কাজ করে ভালোভাবে তারপর এর মধ্যে এটাই কামনা করতে হবে যে এই আমলের হক আমি আদায় করতে পারিনি এর মধ্যে আমার ইখলাস ছিল না অতএব হে আল্লাহ আমাকে ইখলাসের দৌলত দান করো আর আমাকে বেশি থেকে বেশি উত্তম থেকে উত্তম তোমার নৈকট্য জন্য আমল করার তৌফিক দান করো তাহলে ইনশাআল্লাহ হতে পারে আমাদের প্রত্যেকটি কাজ ইখলাসের সাথে করা সম্ভব হবে
ইখলাস আসবে কিভাবে এখন আমি নামাজ পড়তেছি নামাজের মধ্যে ইখলাসটা আমি কিভাবে বুঝবো যে আদৌ নিজে স্যাটিসফাই হওয়া না যে আদৌ ইখলাস
দুরাকা নামাজে ধরি এর মধ্যে ইখলাস কিভাবে আসবে
কিভাবে আসবে
তো ওলামায়ে কেরাম বলেছেন যে নামাজে যে প্রত্যেকটা রুকন রয়েছে প্রথমে নামাজের সাথে রিলেটেড কিন্তু পবিত্রতা তা আমাদের ওযু কি পুঙ্খানুপুঙ্খ হয়েছে কিনা তার মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো খেয়াল রাখতে হবে যখন পরিপূর্ণতার সাথে ওযু করব ওযু করে পবিত্রতা অর্জন করব তখন কিতাবে বর্ণিত রয়েছে ওযুর সময়টা নিয়ত করা যে ওযুর মাধ্যমে আমার বাহ্যিক অপবিত্রতা দূর হচ্ছে আমি পবিত্রতা অর্জন করছি হে আল্লাহ তুই আমার অন্তরটাকেও কি করো পবিত্র করে দাও তওবা ইস্তিগফারের মাধ্যমে তো বান্দা যখন এইভাবে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ভাবে ওযু করবে পবিত্রতা অর্জন করবে ভালোভাবে উত্তম ভাবে নামাজে দাঁড়াবে তো নামাজের প্রত্যেকটা রোকন এর দিকে তার মনোনিবেশ করা এবং তেলাওয়াত কি করছে সেটা অর্থটাকে জানা অতি উত্তম অর্থটা জানলে বুজুর্গানের দিনে ঘটনা আমরা পড়েছি যে তারা যখন তেলাওয়াত করতো তারা কান্নায় অনেক সময় বেহুশ হয়ে যেত তো তারা সেই অর্থটাকে অনুধাবন করতে পারতো তো অনুধাবন করে তারা কি করতো নামাজের মধ্যে অন্তরটাকে আল্লাহর জন্যই নিবেদিত প্রাণ হিসাবে রেখে দিত আল্লাহর দিকে মনটাকে ঝুঁকিয়ে দিত তখনই অটোমেটিক তাদের সেই ইবাদতের মধ্যে তারা স্বাদ পেত ইখলাস খুঁজে পেত তাই আমাদের উচিত যে আমাদেরও যে আমরা যখন বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো এই নামাজ আমরা জানি সকল ফাহেশা খারাপ কাজ থেকে বিরত রাখে কিন্তু আজকে আমরা সকল কাজই করি নামাজও পড়ি তো বিরত হতে পারতেছি না কেন পারছি না কেন ওই নামাজের মধ্যে আমাদের একনিষ্ঠতা নেই
ইখলাসের কোনো
শুদ্ধতা নেই যেই পদ্ধতিটা নামাজ পড়ার কথা সেটা আমাদের মধ্যে নেই তা আমরা যদি চাই যে নামাজের হকটা সঠিকভাবে আদায় করব তাহলে ইনশাআল্লাহ এই একটা কাজের জন্য যদি আমরা লেগে যাই আমরা ভালোভাবে তাহলে আমার মনে হয় এই নামাজের উসিলে আল্লাহ তাআলা আমাদের সকল কিছু ঠিক সঠিক করে দিবে
আর নামাজকে আমাদের শেখা উচিত আসলে আমরা অনেক কিছু শিখি ইংরেজি ভাষা শিখি কোরিয়ান ভাষা শিখি আমরা কম্পিউটার শিখি, আমরা অনেক কিছু শিখি, কিন্তু শিখি না সেটা কোরআনের পাক শিখি না, শিখি না সেটা আমরা নামাজ শিখি না। তো আমি দর্শকদেরকে বলবো, আমরা যারা পুরুষ ইসলামী ভাই রয়েছি, আমরা কমসে কম 3 দিনের মাদানী কাফেলায় সফর করি, দাওয়াত ইসলামের উদ্যোগে 3 দিনের মাদানী কাফেলায় সফর হয়ে থাকে, শুক্র শনি রবি 3 দিনের মাদানী কাফেলায় সফর করি, ইনশাআল্লাহ তাআলা এর বদৌলতে এর মধ্যে প্র্যাকটিক্যাল আপনাকে শেখানো হবে, আপনি কিভাবে নামাজ আদায় করবেন, কিভাবে কি করবেন, প্র্যাকটিক্যাল শেখানো হবে। তো ইনশাআল্লাহ আশা করি এই মাদানী কাফলার বদৌলতে আপনি নামাজ শিখে যাবেন, নামাজ নিজে শিখে গিয়ে আপনি ইসলামী বন্ধের নামাজ, নামাজের হাকাম রয়েছে ইসলামী বন্ধের নামাজ, এটা নিয়ে ঘরে দিবেন, ইসলামী বন্ধ শিখে নিবে ওখান থেকে ইনশাআল্লাহ আল্লাহ চায় তাসানি হবে ইনশাআল্লাহ তালা। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা আজকে যা শ্রবণ করেছি আল্লাহ তালের উপর আমল করা তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিগুল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে